নমস্কার, শুরু করছি জীবনবাণী। জীবনবাণী সকল শ্রোতা বন্ধুকে জানায় আমাদের প্রীতিয় শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা কেউই বলতে পারি না এই পৃথিবীতে আমাদের আয়ু কতদিনের। একটাই জীবন, জীবনে বেঁচে থাকার সময় আমাদের সৎ ও সুন্দর জীবনযাপন করা উচিত। আমাদের উচিত আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা। যদি তার কাছে আমরা সমর্পিত হই, তিনি আপনাকে পথ দেখাবেন। প্রিয় বন্ধু, আপনি কি চান ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে উপলব্ধি করতে? আপনি কি চান আপনার হৃদয়কে সমর্পণ করতে? তাহলে দেরি নয়, শুনতে থাকুন জীবনবাণীর আজকের আলোচনা। বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি, 2438-0045। আমাদের মোবাইল নম্বর 9433-497235। আবার বলছি, 9433-497235। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে সাধু জোহনের লেখা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা কয়েকটি পথ নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে সাধু জোহনের প্রথম পত্রের বিষয়বস্তু বা জোহনের ওই পত্রের বক্তব্য যে কোন পরিপ্রেক্ষিত সম্বন্ধীয় তা জানতে এই দ্বিতীয় পত্রের সাহায্য খুবই দরকার। খ্রিস্টীয় জীবনের মেরুদণ্ডের প্রতি যে প্রবণতা তা হল সত্য এবং প্রেম। সত্য ও প্রেমের একত্রে উপস্থিতিতে কার অগ্রাধিকার, সেই উত্তর সাধু জোহন এখানে রেখেছেন। সত্যের সীমাবদ্ধতায় প্রেমের প্রকাশ। আমি প্রথম পদ পাঠ করি, লেখা আছে 477 পৃষ্ঠায়, জনৈক খ্রিস্টীয় মহিলার প্রতি পত্র। এই প্রাচীন মনোনীতা মহিলা ও তাঁহার সন্তানগণের সমীপে যাহাদিওকে আমি সত্যে প্রেম করি, কেবল আমি নয় বরং যত লোক সত্য জানে সকলেই করে। আসুন আমরা ঈশ্বরাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রিয়তম প্রভু, তোমার ধন্যবাদ করি যে আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ যেন তোমার বাক্যের নিকটবর্তী হয়ে তোমার বাক্যের নিগুড় বিষয় সকল আমরা ধ্যান করতে পারি। তুমি যেন আমাদের অযোগ্যতা অপরাধ সকল তুমি ক্ষমা করো। তুমি তোমার প্রিয় পুত্র প্রভুর রক্তে আমাদেরকে ধৌত পবিত্রকৃত ধার্মিকতায় পরিপূর্ণতা দান করে তোমার যোগ্যরূপে তোমার পথে চলতে সাহায্য করো। বিশেষ করে তোমার বাক্য থেকে যখন আমরা এখন ধ্যান করি, তুমি আমাদের সঙ্গে কথা বলো, তুমি তোমার সত্যে থাকতে এবং চলতে আমাদেরকে সাহায্য করো। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, প্রত্যেক ব্যক্তির জীবনে প্রয়োজন অনুসারে তোমার কার্য সাধন করো। সকল ধন্যবাদ গৌরব মহিমা আমরা তোমাকে দান করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে সাধু জোহনের লেখা দ্বিতীয় পত্রের আমরা আলোচনা শুরু করেছি। আর প্রথম পত্রে আমরা দেখেছিলাম প্রেমের বিষয়, দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি সত্যের বিষয়। আর এই দ্বিতীয় জোহনের প্রথম পদে আমরা দেখি লেখা, এ প্রাচীন মনোনীতা মহিলা ও তাঁহার সন্তানগণের সমীপে যাহাদিওকে আমি সত্যে প্রেম করি, কেবল আমি নয় বরং যত লোক সত্য জানে সকলেই করে। আমরা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তিগত পত্র প্রাচীন মনোনীতা মহিলা ও তাঁর সন্তানদের কাছে। এই প্রাচীন অনুবাদ শব্দটার গ্রিক লিপিতে উল্লেখিত শব্দটির দুটো অর্থ রয়েছে, বড় বা প্রবীণ নাগরিক অথবা এক উপাধি যা মণ্ডলীর এক কার্যালয় একজন সেবক বা শিক্ষককে বোঝায়। সাধু জোহন নিজেকে মূলত মণ্ডলীর কার্যালয়ের বিষয় একজন প্রাচীন হিসাবে অভিহিত করেছেন, আর মনে হয় এই সময় তিনি বয়সেও প্রবীণ হয়ে এসেছিলেন। এই পত্র লিখবার সময় তিনি প্রায় 90 বছর অতিক্রম করে শতবর্ষের দিকে এগিয়ে চলেছিলেন। সাধু জোহন তাঁর কার্যালয়কে প্রেরিত বলে অভিহিত না করে নিজের কর্তৃত্বকে প্রাচীন শব্দে অভিহিত করেছেন, মনোনীতা মহিলা ও তাঁহার সন্তানগণের সমীপে। এই যে মনোনীতা মহিলা, ইনি হতে পারেন মণ্ডলীর কোনো নির্দিষ্ট মহিলা, আবার হতে পারেন সাধু জোহনের অন্তরস্থ কোনো স্থানীয় মণ্ডলী, তাঁর সন্তানগণ বলতে সেই স্ত্রীলোকের সন্তানদেরকেই বোঝানো যেতে পারে, আবার মণ্ডলীর আত্মিক সন্তানদেরকেও বোঝানো যেতে পারে। আমার কিন্তু কোনো বিশেষ ব্যক্তি হতে বিশেষ মণ্ডলীর বিষয়টাই উল্লেখ করা হয়েছে বলে মনে হয়েছে, আর সেই মণ্ডলী বিরাট এবং তা আজকের দিনেরও মণ্ডলী। আমি যখনই কোনো মণ্ডলীর উল্লেখ করি তখন এ সকল ক্ষেত্রে কোনো স্থানীয় বিশেষ মণ্ডলীকে নির্দিষ্ট করি না, কিন্তু নির্দেশ করি প্রভু যীশু খ্রিস্টের সমস্ত বিশ্বাসীদের নিয়ে গঠিত যে সামগ্রিক দেহরূপ মণ্ডলী তারই বিষয়। মণ্ডলী হল প্রত্যেক বিশ্বাসী বর্গের মিলনস্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে যে মণ্ডলী চলে আসছে তারই প্রসঙ্গে এই পত্র প্রকাশিত। আর এই পত্রে যা কিছু লিখিত সে সমস্তই মণ্ডলীর জীবনে ফলপ্রসূ হয়। আমার বিশ্বাস আমাদের সমসাময়িক মণ্ডলীতে যে প্রেমের বিষয় গুরুত্ব প্রদান করা হয়ে থাকে, সেই প্রেমের সঠিক পরিপ্রেক্ষিতে আমাদের সুগঠিত হয়ে ওঠার জন্য এই ছোট্ট পত্রটা বিশেষ সহায়ক। সাধু জোহন বলছেন বা লিখেছেন, যাহাদিওকে আমি সত্যে প্রেম করি। এর আগে আমি যেমন বলেছি যে এই পত্রে মূল বা চাবি শব্দ হল সত্য। সত্যে অবস্থানকারী ঈশ্বরীয় পরিবারের অন্তর্ভুক্ত সভ্যদের মধ্যে খ্রিস্টীয় প্রেম সীমাবদ্ধ। এখানে সত্য বলতে বোঝা যায় ঈশ্বরের বাক্য এবং এমন আরও একজন যিনি বাক্যের মধ্যে প্রকাশিত, তিনি প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, যাদেরকে আমি সত্যে প্রেম করি। কথাটা সঠিকভাবে যদি আমরা অনুবাদ করি, এখানে সাধু জোহন দুটো বিষয় বলেছেন। এক, যাকে প্রেম করা হবে তাকে হতে হবে অপর আর এক প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী। দুই, এই অর্থে প্রকৃত যে তার প্রেম মামুলি সাধুতায় প্রকাশ করে না, কেবল আমি নয় বরং যত লোক সত্য জানে সকলেই করে। অর্থাৎ সাধু জোহন এখানে বিশ্বাসী মণ্ডলীর দেহের অবশিষ্টদের সাদরে গ্রহণ করেছেন। হয় যারা খ্রিস্টপ্রেমী তারা এই বিশেষ মণ্ডলীকে প্রেম করে, আর নয়তো মণ্ডলীস্থ বিশেষ বিশিষ্ট মহিলা তার সুস্পষ্ট সাক্ষ্যগুলোর জন্য উল্লেখ্য। দুই পদে তিনি বলেছেন, সেই সত্য প্রযুক্ত যা আমাদিগতে বাস করিতেছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকিবে। সেই সত্য প্রযুক্ত অর্থাৎ সত্য রক্ষার জন্য সত্যকে রক্ষা করতে হবে, এ আমাদের জানা প্রয়োজন। ঐশ্বরিক সত্য ও ঈশ্বরের বাক্যের জন্য আমাদের দাঁড়াতে হবে স্থির হয়ে। আমাদের তথা কথিত রক্ষণশীল ব্যক্তিগণ তাদের দত্ত শিক্ষা ও প্রচারিত বিষয় নিপুণতাতে এক সংসার অভিজ্ঞতায় কুটিল ও ঈশ্বর নিন্দাকারী ভাবকে তাদের মনে পোষণ করে, তারা তাদের ধারণা হতে সরে আসে না। কথাটা হলো সত্যকে স্পষ্টতই স্বীকার করা উচিত। আমার এক ছাত্রের মাধ্যমে বিপরীত ধারণা অবলম্বনই একজন শিক্ষক আমার প্রদত্ত শিক্ষা উপদেশের বিরোধিতা করেছিলেন, উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু তার অধিকার ছিল আমার বক্তব্যের ভুল উল্লেখ করে সঠিক বিষয় জানানো। সে কথা আমি তাকে জানালাম যে তিনি সুস্পষ্টভাবে তাঁর সন্দেহ প্রকাশ করুন, আমার ভুল আমাকে জানান, আর আমি আমার ভুল হলে তা স্বীকার করে ক্ষমা চাইব। কিন্তু উত্তরে তেমন কোনো কিছু না জানিয়ে জানালেন, তিনি আমার পত্রে বেশ প্রেরণা লাভ করেছেন বটে, কিন্তু আমার এই শিক্ষা উপদেশ স্বীকার করেন না। উত্তরে আমি আবার জানতে চাইলাম, আমি বিশ্বাস করি ইত্যাদি, আর আমি বিশ্বাসী নই তোমার ওই মতবাদে। তারপর তার বিশ্বাস ও অবিশ্বাসের বিষয়গুলো উল্লেখ করার জন্য শূন্যস্থান রেখে পত্র লিখলাম। তার পক্ষে এই উত্তরটুকু দেওয়া খুবই সহজ ছিল, কিন্তু এতেও তিনি বিরক্ত হয়ে উত্তর দিয়েছিলেন। অতএব এখানে এই প্রসঙ্গ আমি থামিয়ে দিয়েছিলাম। পরে বুঝলাম তার উত্তর না দেওয়ার কারণ ছিল যে বিষয়গুলোর প্রশ্ন তার কাছে তুলে ধরেছিলাম সেগুলোর উত্তর দেওয়া উপদেশ বা মতবাদে তিনি বিশ্বাসী নন। বিনা যুক্তিতেই তার অবিশ্বাসকে জানিয়েছিলাম শুধু। আমার বিশ্বাস হতে তাঁর বিশ্বাসের বিষয়গুলোতে ভেদ রয়েছে, এমন বিপদগামী মতবাদে বিশ্বাসী ব্যক্তিকে আমি মেনে নিতে পারি না। তিনি যে আদৌ কিসে বিশ্বাসী তা আজও সুস্পষ্ট নয়। তার বিশ্বাস যুক্তিমূলক হলে তাকে সম্মান করতে পারতাম। এই জন্য সত্যকে জানাও তাতে সুদৃঢ় থেকেই তার পক্ষ অবলম্বন করা উচিত। আমরা এবারে দেখি যে সেই সত্য প্রযুক্ত যাহা আমাদিগতে বাস করিতেছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকিবে। ঈশ্বরের ধন্যবাদ, কারণ সত্য চিরকাল আমাদের সঙ্গে থাকবেন। আজকের দিনে যখন আপনি কোনো রাজনীতিকের উপরে বা কলেজের কোনো অধ্যাপকের উপরে বিশ্বাস রাখতে পারেন না, আস্থা পোষণ করতে পারেন না, কোনো বৈজ্ঞানিক বা সামরিক নেতার উপরেও, তখন এমন একজনের উপরে নির্ভর করতে পারেন যিনি বিশ্বস্ত, তিনি হলেন প্রভু যীশুখ্রিস্ট, সেই সত্য প্রযুক্ত যাহা আমাদিগতে বাস করিতেছে। ঈশ্বরের বাসকারী আত্মা আমাদের কাছে এই সমস্ত বিষয় কত বাস্তব করে তুলেছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে বলা হয়েছে। সত্য কিন্তু অপরিবর্তনীয়। এই প্রসঙ্গে বিশেষ এক ব্যক্তির উক্তি স্মরণে আসে, তিনি বলেছেন, যা সত্য তা নূতন নয়, আর যা নূতন তা সত্য নয়। আবার বলি, যা সত্য তা নূতন নয়, আর যা নূতন তা সত্য নয়। তিন পদে সাধু জোহনের অভিবাদনটা আমরা দেখব যে সাধু পৌল, পিতর, যাকব, এমনকি তার নিজের হতেও সামান্য পৃথক বলে দেখা যায়। লেখা আছে এখানে জোহনের লেখা দ্বিতীয় পত্রের তিন পদে, অনুগ্রহ, দয়া, শান্তি পিতা ঈশ্বর হইতে এবং সেই পিতার পুত্র যীশুখ্রিস্ট হইতে সত্যে ও প্রেমে আমাদের সঙ্গে থাকিবে। এখানে লক্ষ্য করুন মন দিয়ে তিনটে শব্দ যা আমাদের চিন্তার জন্য স্পষ্ট হওয়া দরকার, আর শব্দগুলো হলো অনুগ্রহ, দয়া, আর কি তৃতীয়টা হলো শান্তি। এগুলোর বৈসাদৃশ্য ব্যতিরেকে আপাত দৃষ্টিতে একই অর্থে যেন প্রয়োগ করা যায়, আর তা হলো প্রেম, দয়া, অনুগ্রহ। কিন্তু সাধু জোহন তাঁর এই অভিবাদনের মধ্যে দয়া কথাটিতেই প্রকাশ তুলে ধরেছেন। তাহলে ঈশ্বরের প্রেম, দয়া, অনুগ্রহের মধ্যে পার্থক্য কোথায়? ইফিসীয় তার দুইয়ের অধ্যায় চার ও পাঁচ পদে আমরা পড়ি, লেখা আছে এখানে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। আশ্চর্য এক শাস্ত্র এই বাইবেল, কেননা এর মধ্যে এই তিনটির সমন্বয় ঘটেছে। সাধু পৌল বলছেন, ঈশ্বর দয়াতে ধনবান এবং আমাদের প্রতি তাঁর মহান প্রেম বশত তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন। ঈশ্বরের প্রেম কি? ঈশ্বর প্রেম। কোনো একজনের উক্তি হল, ঈশ্বর কাকে প্রেম করেন? বেশ, তৃত্ব বিরাজ করেন, আর আমরা জানি প্রেম হলো এমন কিছু যা পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বরেতে বিদ্যমান। একজন লিখেছেন, ঈশ্বরের মধ্যে অবস্থানকারী প্রেম তাঁর দয়া অনুগ্রহ কার্যকারী হওয়ার পূর্ব হতেই তার মধ্যে বিদ্যমান। প্রেম হলো ঈশ্বরের স্বভাব এবং তা ঈশ্বরের একটা গুণ। ঈশ্বর প্রেম, কিন্তু ঈশ্বরের এই প্রেম পাপী মানুষকে পরিত্রাণ করেনি। ঈশ্বরের প্রেম, দয়া, অনুগ্রহের প্রতি ঈশ্বরেতে সাড়া জাগায়। দয়া অনুগ্রহকে কার্যকারী করতে ঈশ্বরকে সক্রিয় করে। এখন প্রশ্ন ওঠে, দয়া আর অনুগ্রহের মধ্যে তফাতটা কি? প্রভুর এক দাস বলেছেন, ঈশ্বরের মধ্যে বিরাজিত যে অপরদিকে এই দয়া, তা পাপী মানুষের প্রয়োজনীয়তাকে যোগায়। বলা যায় পাপী মানুষের অবলম্বন হল ঈশ্বরেরই দয়া, কারণ ঈশ্বর দয়াতে ধনবান। কেন তিনি দয়ায় ধনী? কারণ তিনি প্রেম, আর দয়াতেই তিনি পাপী মানুষের একমাত্র অবলম্বন। কিন্তু দয়া তো মানুষের পরিত্রাণ সাধন করেনি। তাহলে আবার সেই ভক্তের উক্তি তুলে ধরছি, ঈশ্বরের মধ্যস্থিত অনুগ্রহ স্বাধীনভাবে পরিত্রাণ সাধনের উদ্দেশ্যে কার্যকারী হয়, কেননা পবিত্রতা সমস্ত দাবিগুলোর সন্তোষজনক পূর্ণতা সাধিত হয়েছে। ঈশ্বর আজ অনুগ্রহের জন্য স্বাধীনতায় কার্যশালী। আপনি আমি একজন পাপী হওয়ায় ঈশ্বরের কাছ হতে কিছু পেতে পারি না কিছু তাকে দিতে বা উৎসর্গ করতেও। এমতো অবস্থায় অনুগ্রহ রয়েছে, আর যার জন্য ঈশ্বর আপনার আমার মতো হারিয়ে যাওয়া পাপীর কাছে এগিয়ে আসেন আর বলেন, আমি প্রেম এবং আমি দয়াতে ধনী, তোমাকে প্রেম করি এবং আমার এই দয়ার দ্বারা তোমার জন্য একজন ত্রাণকর্তাকে, মুক্তিদাতাকে দিলাম। এখন আপনি আমি তাঁতে অর্থাৎ খ্রিস্টেতে সেই পরিত্রাণকর্তাতে বিশ্বাস করলে ইফিসীয় পত্রে 2:8 বাক্যের পূর্ণতা প্রাপ্ত হয়। আপনার আমার মধ্যে লেখা আছে ইফিসীয় 2:8, কেননা অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। এই শব্দগুলোর মধ্যে এক সূক্ষ্ম পার্থক্য রয়ে গিয়েছে। কোনো একজনের উক্তি, এ যেন পার্থক্যবিহীন প্রভেদ। পরিত্রাণ আসছে ঈশ্বরের প্রেম হতে, কিন্তু ঈশ্বর তাঁর প্রেম ও দয়ায় পরিত্রাণ কার্য সাধন করতে পারেন না। প্রকৃত কথা হল, আমাদের ঈশ্বর হলেন পবিত্রতম ঈশ্বর। আর বাইবেল, যা পবিত্র শাস্ত্র, সেখানে বলা হয়, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তাঁর একজাত পুত্রকে দান করিলেন। তাহলে লক্ষ্য করুন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তাকে পরিত্রাণ করলেন এমন লেখা নেই। তিনি তো তা করেননি। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তাঁর দয়ায় দ্বারা তিনি জগতের কাছে একজন ত্রাণকর্তাকে দিলেন, এবং তিনি অনুগ্রহের দ্বারা জগৎকে পরিত্রাণ বা উদ্ধার করতে পারেন। লক্ষণীয় বিষয় যে পরিত্রাণ শুধুমাত্র ঈশ্বরের প্রেমের প্রকাশই নয়, ঈশ্বরের বিচার ও ধার্মিকতারও প্রকাশ। আমাদের শুধু যোহন লিখিত সুসমাচারের 3:16 প্রয়োজন তাই নয়, কিন্তু প্রয়োজন রোমিওদের প্রতি পত্রের 3:26, যেখানে লেখা আছে, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। আমাকে ন্যায়বান করণার্থে, অর্থাৎ আমরা যখন খ্রিস্টে বিশ্বাস ও নির্ভর করি, ঈশ্বরের ও পবিত্র ধার্মিক ও ন্যায়বান হওয়ার জন্য সচেষ্ট হই, তিনি পিছনের দরজা খুলে লুকিয়ে আমাদেরকে স্বর্গে প্রবেশ করান না, আমাদের পাপ অপরাধকে ঢেকে লুকিয়ে রাখেন না। আপনি আমি কেউই তা স্বর্গে প্রবেশের যোগ্য নই। আমরা তাঁর হতে বিচ্ছিত হয়েছি, তাঁর সঙ্গে কোনো সহভাগিতাই আমাদের নেই। এদন উদ্যানে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে। তিনি এমন একজন যিনি তা নূতনীকৃত করেন। তিনি অবশ্যই ন্যায়বান ও ধার্মিক হওয়ার দরুন তাঁর দয়া একজন পরিত্রাণকর্তাকে তিনি দিয়েছেন, যেহেতু তিনি আমাদের প্রেম করেন, তাঁর ধার্মিকতাকে দেখান ও নিজে ধার্মিক থাকেন, যেন যে কেউ যিশুতে বিশ্বাস করে তাকেও তিনি ধার্মিক গণনা করেন। এই জন্য যোহন এখন লিখতে পারলেন যে অনুগ্রহ আমাদের সঙ্গে থাকবে, আর তা হল আপনাকে আমাকে পরিত্রাণ বা উদ্ধার করার জন্য ঈশ্বরের একটা পথ বা উপায়। দয়া একজন পরিত্রাণকর্তাকে জুগিয়েছেন, এবং শান্তি, এ সমস্তই যখন আপনার মধ্যে অবস্থান করে, অন্তরের সমস্ত বিষয়ের সম্মিলনে ঈশ্বরের শান্তিও উপস্থিত থাকবে। সাধুজন বলছেন, যেমন সেই সত্য প্রযুক্ত যাহা আমাদিগতে বাস করিতেছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকিবে। আপনি জানবেন যে এই মহান সত্যগুলো এমন বিষয় নয় যে ঈশ্বর সেগুলো পরিবর্তন করতে চলেছেন, তিনি তা পরিবর্তন করবেন না। আগামীকাল বলবেন না, বেশ ঠিক আছে, এবার একটু অন্য ধরনের কিছু করা যাক। জনমতের তো পরিবর্তন হয়, তাদের মতের সঙ্গে মত মিলিয়ে আমিও আমার মতের অদল বদল করি না। ঈশ্বর তা কখনোই করেন না, করবেন না। তিনি নন একটা দিক নির্ণয় যন্ত্র। আমার মনে পড়ছে এক কৃষকের কথা, যে তার গোলাঘরের উপরে রেখেছিল এমনই এক দিক নির্ণয় যন্ত্র, যার উপরে ছিল এই কথাটা, ঈশ্বর প্রেম। একদিন এক প্রচারক সেই পথে চলতে গিয়ে এ ব্যাপারটা লক্ষ্য করে ওই কথাটা এক ধাক্কায় তিনি কি করলেন, ফেলে দিলেন এবং কৃষককে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও ঈশ্বরের প্রেম ওই দিক নির্ণয় যন্ত্রের মতো অস্থির, চঞ্চল, পরিবর্তনশীল? কৃষকটি শান্তভাবে জবাবে জানাল, না, আমি কখনোই তা মনে করি না এবং বলতেও চাই না। আমি বলতে চাই যে বায়ুর গতি যখন যেদিকেই যাক না কেন, ঈশ্বর প্রতিনিয়তই প্রেম, আজও এখনও তিনি প্রেম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, কথাটা প্রকৃতই সত্য, তাই নয় কি? আমাদের ঈশ্বর প্রেম, আর তিনি প্রেম হওয়া প্রযুক্ত আপনার আমার জন্য তার পরিত্রাণ, পাপ থেকে মুক্তি জুগিয়েছেন, কখনোই তার পরিবর্তন নেই। অনুগ্রহ, দয়া, শান্তি পিতা ঈশ্বর হতে এবং সেই পিতা পুত্র যীশুখ্রিস্ট হতে সত্য ও প্রেমে আমাদের সঙ্গে থাকবে। আর প্রভু যীশুখ্রিস্ট এমনই একজন যিনি আপনার আমার জন্য মৃত্যুবরণ করেছেন, তিনি সেই পিতার পুত্র, তাই হল তৃতীয় ঈশ্বরের তাঁর স্থান। আর সত্যে ও প্রেমে বলতে সত্যের প্রসঙ্গে প্রেমের অনুশীলন বা প্রেমের কার্যকারিতার প্রকাশ পায়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি সুন্দর সময় সুযোগের জন্য এবং আমাদেরকে এই পর্যন্ত সুরক্ষা বহন পালন করে নিয়ে এসেছ এবং তোমার বাক্যের মধ্যে দিয়ে উৎসাহিত করেছ। সাহায্য করো যেন আমরা তোমার সত্যে চলতে পারি। আমাদের সঙ্গে থাকো, যিশুর নামে চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 734। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। আবার বলছি, জীবনবাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045। এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।